আপনারা আছেন এসবিএস বাংলা সঙ্গে।
ডক্টর মোহাম্মদ মেহেদী হাসান ভুঁইয়া 2011 সালে অস্ট্রেলিয়ায় আসেন পিএইচডি করতে। মেলবোর্নের ডিকন ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করার পরে 2016 অস্ট্রেলিয়ায় বসবাসের জন্য পার্মানেন্ট রেসিডেন্সির আবেদন করেন। তার সেই আবেদনটি রিজেক্ট করে দেয় ইমিগ্রেশন ডিপার্টমেন্ট। এর কারণ হিসেবে ইমিগ্রেশন থেকে জানানো হয় যে তার অস্ট্রেলিয়া জিলংয়ে জন্ম নেওয়া সন্তান আদিয়ান বিন হাসান মাইল্ড সেরিব্রিয়াল পালসি আছে এবং যেহেতু মাইল্ড ডিসএবিলিটি আছে সেহেতু তাকে পিআর দেওয়া যাবে না এবং পুরো ফ্যামিলিকে ভিসা দিতে অপারগতা জানায় ইমিগ্রেশন ডিপার্টমেন্ট। পরবর্তীতে মেহেদী হাসান এই সিদ্ধান্তের বিরুদ্ধে অ্যাপিল করেন, সেখানেও বিফল হন। অবশেষে মিনিস্ট্রিয়াল ইন্টারভেনশনে তার সম্প্রতি পিআর হয়েছে। আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি মেহেদী হাসান ভুঁইয়াকে এ ব্যাপারে বিস্তারিত জানতে। ডক্টর মেহেদী হাসান ভুঁইয়া, এসবিএস বাংলায় আপনাকে স্বাগত।
ধন্যবাদ এসবিএস বাংলা, ধন্যবাদ।
আপনি আমাদেরকে বলবেন কি যে আপনি পিএইচডি শেষ করার পরে পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লাই যখন করলেন সেটা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট রিজেক্ট করে দিয়েছিল, কেন একটু খুলে বলবেন কি?
ব্যাপারটা হচ্ছে আমি আসলে বেসিক্যালি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তো আমি গ্রাজুয়েশন করার পরে বেশ কয়েক বছর ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি, জব করছি বাংলাদেশে। এরপরে আমি মাস্টার্স করলাম কোরিয়া থেকে মাস্টার্স করার পর আমি পিএইচডি করার জন্য 2011 আমি চলে আসলাম জিলং ডিকিন ইউনিভার্সিটিতে। এর মধ্যে ডিসেম্বরে 2013 আমাদের ছেলে আদিয়ান বিন হাসান জন্ম হয় জীবন হসপিটালে। 2016 আমি পিএইচডি শেষ করি ফেব্রুয়ারিতে। মার্চে এক মাস পর স্টুডেন্ট গভর্নমেন্ট স্টেট নমিনেশন নিয়ে আমি মার্চের মাঝামাঝি 2016 আমি পিআর জন্য অ্যাপ্লাই করি। আমি ভেবেছিলাম যে হয়তো বা কারণ তখন আমাদের স্টেট নমিনেশন থাকার কারণে সাধারণত একটু ফাস্ট ট্র্যাকে প্রসেসিং হতো, সাধারণত 1 মান্থ টাইম লাগতো রিকোয়ারমেন্ট প্রসেসিং ফাইনালাইজ করার জন্য। তা আমি ভেবেছিলাম যে 1 মান্থের মধ্যে হয়তো বা পিআর পেয়ে যাবো, কিন্তু 1 মান্থ পরে ওরা আমাকে নোটিফাই করলো যে আমাদের ছেলে আদিয়ান বিন হাসান যার মাইল্ড ডিসএবিলিটি আছে তার বেশ কিছু সার্ভিস লাগবে। তখন সে 2 বছর বয়স ছিল, তখন আমাকে বলবো যে বেশ কিছু সার্ভিস লাগবে, যার কারণে এই সার্ভিস গুলো বেশ কিছু প্রায় 5-6টা সার্ভিস, একটা হচ্ছে স্পেশাল এডুকেশন সার্ভিস, একটা হচ্ছে স্টেট ডিসএবিলিটি সার্ভিস, কমনওয়েলথ ডিসএবিলিটি সার্ভিস, কেয়ার সার্ভিস, কেয়ার অ্যালাউয়েন্স, এরকম 5-6টা কন্ডিশন বললো যেগুলা সার্ভিস ও লাগবে। বললো যে এগুলা এই সার্ভিস গুলো অস্ট্রেট গভর্নমেন্টের জন্য বার্ডেন হবে এবং আমাদেরকে ইয়ার দিতে পারবে না, কারণ নিয়ম হচ্ছে 190 সাবক্লাস 190 ভিসার নিয়ম হচ্ছে যদি একজন মেম্বার যদি ফেল করে হেলথ রিকোয়ারমেন্টে হোল ফ্যামিলি ফেল করবে, এটাই নিয়ম ছিল। এপ্রিলে আমাকে এটা নোটিফাই করবো। এরপর আমি তো বেশ শকড হলাম, জানাইছি মানে এগুলা কারণ কোনো কিছুই আমি জানতাম না, বেশ শক্ত হলাম। এর মধ্যে আমি পিএইচডি করার পর একটা ক্যাজুয়াল জব পেয়েছিলাম রিসার্চের, তো আমি রিসার্চের এদিকে আমার এইটা এই নোটিফিকেশন পাওয়ার পর আমার খুবই স্ট্রেস ফিল করলাম এবং আমি আমার জবের দিকে কনসেন্ট্রেট করতে পারতেছিলাম না, ইউনিভার্সিটি রিসার্চ জবের দিকে কি করবো বুঝতে পারতেছিলাম না, কারণ আমি তো জানি না এই ধরনের প্রসেসে কি করতে হয়, কখনো ফেস করি নাই কখনো। তখন আমার এক ফ্রেন্ডকে নিয়ে এক লয়ারের সাথে আমি 1 ঘন্টা একটা ডিসকাস করলাম। তখন লয়ারকে আমি বললাম যে আমার এই অবস্থা, এই সিচুয়েশন, এখন কি করবো। লয়ার আমাকে বলবো এটা কোনো চান্স নেই, 0.1% চান্স আছে। আমি বললাম কিভাবে এটা সম্ভব, বলতে চাইছে তোমাকে ইমিগ্রেশন এটা কোনোভাবেই তোমাকে দিবে না, ফার্স্ট এটা একটা প্রসেস আছে, প্রসেসটা হচ্ছে 3টা স্টেপে যাবে। ফার্স্ট স্টেপে ইমিগ্রেশন তোমাকে ভিজিট করবে, মাস্ট, দের নো আদার চয়েস তাদের, কারণ ইমিগ্রেশন তো লয়ের বাইরে যেতে পারবে না। সেকেন্ড স্টেজে ইমিগ্রেশন রিজেক্ট করার পরে আপিল করতে হবে, আপিলও আমাকে রিজেক্ট করবে 100% শিওর, তাও লয়ের বাইরে যেতে পারবে না। থার্ড স্টেজে একটা পসিবিলিটি আছে যে মিনিস্টারের কাছে অ্যাপ্লাই করতে পারবা এবং তখন মিনিস্টার কম্পেশনাল গ্রাউন্ডে একটা সম্ভাবনা খুবই আছে এবং তাও মিনিস্টারের কাছে 1000 অ্যাপ্লিকেশন আসে কিন্তু 0.1% অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয় মিনিস্টারের কাছে।
আপনার অ্যাপ্লিকেশন এবং অ্যাপিল রিজেক্ট হয়ে যাওয়ার পর আপনি অনেক সংগ্রাম করে আবার পিআর পেয়েছেন, তো এই ব্যাপারে কমিউনিটির সহায়তা কি আপনি পেয়েছেন?
হ্যাঁ, আমি কমিউনিটির সহায়তা পেয়েছি। আমি এপ্রিল নোটিফাই করার পরে ওই লয়ারের সাথে যখন ডিসকাস করলাম তখন আমি ইমিডিয়েটলি ইমিগ্রেশনকে জানালাম যে আমি আমার কিছু সময় দরকার, আমি কিছু মেডিকেল আমার অ্যাসেসমেন্ট দরকার আছে আমার সনের, আমি কিছু মেডিকেল রিপোর্ট জমা দিতে চাই। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, ও তখন ছোট ছিল, অনলি 2 ইয়ার্স ওল্ড এবং মেডিকেল যে অফিসার ঠিক মতো তাকে ইভালুয়েট করতে পারে নাই, যার কারণে তার কাছে মনে হয়েছে যে এই ছেলে কিছুই পাবেন ফিউচারে। আমরা তো জানি ও তো হোম ইন্টারঅ্যাকটিভ, শুধু লেফট হ্যান্ডেড ডিসএবিলিটি ছিল। তো আমি ইমিগ্রেশনের কাছ থেকে টাইম নিয়ে আমি বেশ কিছু রিপোর্ট জমা দিলাম এবং ফাইনালি 24 নভেম্বর আফটার 7 মান্থ 24 নভেম্বর 2016 আমাকে ভিজিট করলো, যেটা আমি জানতাম অলরেডি আমাকে লয়ার তো বলছেই যে ভিজিট করবে। তারপরে আমি ডিসেম্বরে আমি আপিল করলাম। এই আপিল করার পরে এর মধ্যে আমি আমার এক ফ্রেন্ডের মাধ্যমে আমি জানতে পারলাম যে আমাদেরই এক বাংলাদেশি ফ্যামিলি সেম সিচুয়েশনে পড়ছিল, তারাও ফেস করছিল। তো আমি ওই ফ্রেন্ডের মাধ্যমে ওই দাদা যিনি মেলবোর্নে থাকে, আমি মেলবোর্নে, তো আমি ওনার সাথে সাক্ষাৎ করলাম। ওনার সাথে সাক্ষাৎ করে উনি আমাকে বললো যে কোনো ভয়ের কিছু নাই, লয়ার যে প্রসেস বলছে সেটাই যেতে হবে, এছাড়া কোনো ওয়ে নাই। আপনিও গেছিল এবং বললো যে যেহেতু তোমার ছেলে এখানে জন্ম বর্ণ হয়েছে তোমার সম্ভাবনা আরো বেশি, পসিবিলিটি অনেক বেশি, তোমার তুমি চালিয়ে যাও। এবং আমাকে সাধারণত একটু বেশ লং টাইম লাগে। আমি আপিল করছি ডিসেম্বর 2016, আমাকে আপিল থেকে কল করছে এপ্রিলে 2019, আফটার 2.5 ইয়ার্স। তারপর মে 2019 আমি আপিলে গেলাম ওদের অফিসে এবং তাদেরকে আমি একই কথা বলছি যে আমার ছেলের কন্ডিশন মাচ বেটার, হি উইল নট নিড দ্য সাপোর্ট দ্যাট ইমিগ্রেশন ডক্টর ক্লেমস। তারপর আপিল ডিপার্টমেন্টের যে যিনি অথরিটি যে মেম্বার সিনিয়র মেম্বার বলে, উনি বলবো যে দেখো আমি বুঝতেছি কিন্তু আমাদের আপিলের কাজ হচ্ছে শুধু ইমিগ্রেশন ডিপার্টমেন্ট কোন লতে মিস্টেক করছে কিনা সেটা দেখা, এর বাইরে কিছু দেখার উপায় নেই আপিলের। উনি বললো যে আমাদের কিছু করার নাই, আমাদেরকে রিজেক্ট করতে হবে। তখন রিজেক্ট করার সময় আমার উপায় থাকতো। তখন তাদেরকে বললাম যে ওই সিনিয়র মেম্বারকে জিজ্ঞাসা করলাম যে তাহলে আমি কি করবো, বলছে তোমার সামনে এখন দুটো চয়েস, এটা হচ্ছে আপিলের পর দুটো চয়েস, হয় তুমি ফেডারেল কোর্টে যেতে পারো অথবা তুমি মিনিস্টারকে অ্যাপ্লাই করতে পারো, যে কোনো একটা। তো আমি বলছি ওকে আই উইল গো টু দ্য মিনিস্টার, আই উইল ট্রাই টু অ্যাপ্লাই। আমাকে আপিল থেকে রিজেক্ট করছে জুলাই শেষ সপ্তাহে 2019, গত বছর। তারপরে আমি অগস্টে 2019 আমি মিনিস্টার কাছে অ্যাপ্লাই করি
এবং মিনিস্টার কাছে অ্যাপ্লাই করার পর মিনিস্টার এটা অ্যাকসেপ্ট করে নেন। তো আপনার ছেলে
মিনিস্টার একটু, আমি তো ভেবেছিলাম যে সাধারণত খুব তাড়াতাড়ি প্রসেস করবে, কিন্তু বেশ কিছু সিচুয়েশনের কারণে আমাদের একটা ডিলে হয়েছে। কারণ প্রথমে হচ্ছে যে অক্টোবর নভেম্বর ডিসেম্বরে একটা বুশ ফায়ার ক্রাইসিস হলো অস্ট্রেলিয়াতে, যার কারণে আমাদের অ্যাপ্লিকেশনটা মিনিস্টার কাছে ডিলে হয়েছে। তারপর আবার এর মধ্যে করোনা ভাইরাস অ্যাটাক করবো, এর মধ্যে আমি মিনিস্টারের কাছে অ্যাপ্লাই করার পরে একটা change.org একটা ওয়েবসাইট আছে যেখানে বিভিন্ন ইস্যুতে আপিল করা যায়, ওই change.org এ একটা অনলাইন পিটিশন। তো আমি ওটা অক্টোবরের দিকে অনলাইন পিটিশন করলাম। অনলাইন পিটিশন করার সাথে সাথে কয়েকদিন পরে যে বিভিন্ন জার্নালিস্ট জেনে গেছে আমাদের পরিস্থিতিটা, জানার পরে আমাকে প্রথমে ABC নিউজ যাওয়া জিলং এর সে আমার সাথে যোগাযোগ করে, বললো যে তোমার একটা অ্যাপয়েন্টমেন্ট চাই, তোমাদের ডিটেলসটা আমরা পাবলিশ করতে চাই আর্টিকেল হিসেবে। এবং গার্ডিয়ান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করে এবং আমাকে আমাকে
মানে স্থানীয় অনেকগুলি পত্রিকার সহায়তা আপনি পেয়েছিলেন,
এটা আসছে change.org এ আমি পিটিশন করার কিছুদিন পর থেকেই। ফার্স্ট আমাকে সাথে কন্ট্যাক্ট করছে হচ্ছে ABC নিউজ, আমাকে ফেসবুকে মেসেজ দিছে, বললো যে ওদের মেলবোর্ন অফিস থেকে ওরা একটা আমার এক ব্যাপারে একটা আর্টিকেল ছাপাতে চায়। তো ওদেরকে বললাম ডিটেলস বলার পরে তারপর গার্ডিয়ান আমাদের ব্যাপারে আর্টিকেল পাবলিশ করবো। এভাবে আস্তে আস্তে 9 নিউজ করবো গত মাসে, তার আগের মাসে
এর মধ্যে SBS ও একবার আপনার এটা নিয়ে নিউজ করেছিল,
বেশ কয়েকটা আমাদের আর্টিকেল এবং পাবলিশ। এর মধ্যে আবার একটা ব্যাপার আছে আমাদের আরেকটু হেল্প করছে, সে হচ্ছে আমাদের এখানকার লিবারাল পার্টির, আমাদের আমরা তখন অন্য এলাকায় ছিলাম অন্য সভাতে, সেখানকার MP ছিল লিবারাল পার্টির, এখন উনি সিনেটর সারা হেন্ডারসন, উনি বেশ হেল্প করছে। উনি অ্যাকচুয়ালি ওনার সাথে আমি কিন্তু তখন 2016 ওই যে ইমিগ্রেশন নোটিফিকেশন পেয়েছিলাম পাওয়ার সাথে সাথেই আমি তো ওনার কাছে গেছি, কারণ আমি তখন বুঝতেছিলাম না লয়ার ব্যাপারটা আমি পরে জানছি। তার আগেই আমি ওনার কাছে গেছিলাম যে কারণ হচ্ছে যেহেতু গভর্নমেন্টের MP হয়তো আমাকে একটা অ্যাডভাইস দিতে হবে, উনিও আমাকে বেশ হেল্প করছে। উনি তখনই আমাকে বলছে যে আমি এই মুহূর্তে আমি কিছু করতে পারবো, কারণ এটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসে আছে, এটা ইমিগ্রেশন থেকে ইমিগ্রেশনের কাজটা শেষ করবে, আপিলের কাজটা শেষ করবে, যখন মিনিস্টারের কাছে যাবে তখন আমি ইনফ্লুয়েন্স করতে পারবো, আমি তখন মিনিস্টারের সাথে ওটা আমি তুলবো। এবং আরেকজন সিনেটর আছে জেমস প্যাটারসন মেলবোর্নের, উনিও মিনিস্টারের কাছে আমাদের ব্যাপারটা ইস্যুটা তুলছিল। এই দুইজন হচ্ছে মেইন, তারা মিনিস্টারের কাছে উঠাইছিল আমাদের ইস্যুটা ইন্টারনালি। change.org এ অনেকে পিটিশন সাইন করছে
এবং সেগুলো দেখে আপনাদের কেসের একটা গুরুত্ব দেখে মিনিস্টার সেটাকে অ্যাপ্রুভাল দিয়েছে। আচ্ছা, আপনার ছেলে আদিয়ান এখন কেমন আছে, ও কি স্কুলে যাচ্ছে, আর এই যে এত সব কিছু হলো এতে কি ওর স্বাস্থ্য বা মনের উপর কোনো প্রভাব পড়েছে কিনা?
প্রথম কথা হচ্ছে যে আদিয়ান গত বছরই কিন্ডার ফোর শেষ করছে, এই বছর প্রথম থেকে স্কুল এবং এডুকেশনের ব্যাপারে আমরা সার্ভে নেই, আমরা কন্টিনিউ করছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে ও ইমিগ্রেশন ব্যাপারটা আমরা ওকে জানতেই দিন, বুঝতেই দিন আমাদের প্রবলেমটা, কারণ হচ্ছে আমরা চাই নেই যে আমার চিন্তা ভাবনা ছিল যে আমি প্রসেস অনুযায়ী লাস্ট ট্রাই করবো, তারপর না হলে যা হবে অসুবিধা নেই আমি চলে যাবো, সেটা সমস্যা নেই, কিন্তু প্রসেস অনুযায়ী শেষ পর্যন্ত আমি দেখবো, লাস্ট পর্যন্ত। কারণ আমার ইচ্ছা ছিল যে আমি যথেষ্ট ট্রাই করার পরে আমার স্যাটিসফ্যাকশনটা হবে, তারপরে হবে হোক না হবে। এই জন্যই আমরা হয়তো বা একটু স্ট্রেসে ছিলাম, আমি ছিলাম স্ট্রেসে, কারণ হচ্ছে এইভাবে হ্যাঙ্গিং অবস্থা থাকাতে ফুল টাইম জবের জন্য পাওয়াটা কঠিন হয়ে গেছিল আমার জন্য এবং আমার ওয়াইফের জন্য, ফ্যামিলি চালাইতে হচ্ছে, প্লাস এই ইমিগ্রেশন ব্যাপারটাও দেখতে হচ্ছে, এবং একটা স্ট্রেসফুল সিচুয়েশন এটা। তো আমার সেটাকে আমি কন্টিনিউ করছি স্টাডিতে, সেই কিন্ডার কমপ্লিট করছে কিন্ডার ফোর, এই বছর প্রেপ শুরু করবো এবং স্কুল কন্টিনিউ সে যাচ্ছে, এবং ইমিগ্রেশনের ব্যাপারে আমরা তাকে ইনভলভ করিনি।
মেহেদি হাসান, আপনাকে অনেক ধন্যবাদ SBS বাংলাকে সময় দেওয়ার জন্য।
হ্যাঁ, আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, SBS কে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ।
এরকম গল্প আরও শুনতে চান? শুনুন অ্যাপল পডকাস্ট, গুগল পডকাস্ট, স্পটিফাই কিংবা যেখান থেকে আপনি আপনার পডকাস্ট সংগ্রহ করেন।